আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। এ সপ্তাহের রিসালা ইলমে দ্বীনের ফজিলত ইহিয়াউল উলুম প্রথম খণ্ডের ইলমের বর্ণনা অধ্যায় থেকে কিছুটা পরিবর্তন ও সংযোজন সহকারে উপস্থাপন করা হয়েছে। আত্মারের দোয়া, হে মোস্তফার প্রতিপালক, যে কেউ এই ইলমে দ্বীনের ফজিলত পুস্তিকা পড়ে বা শুনে নিবে তাকে তোমার সন্তুষ্টি অর্জনের জন্য ইলমে দ্বীন অর্জন করার এবং সেটার উপর একনিষ্ঠতার সাথে আমল করার সামর্থ্য দান করো এবং তাকে বিনা হিসেবে ক্ষমা করো। আমিন বিজাহি খাতামিন নাবিয়িন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দরুদ শরীফের ফজিলত, আল্লাহ পাকের সর্বশেষ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, মুসলমান যতক্ষণ পর্যন্ত আমার উপর দরুদ শরীফ পড়তে থাকে ফেরেশতারা তাদের উপর রহমত প্রেরণ করতে থাকে। এখন বান্দার ইচ্ছা সে কি কম পড়বে নাকি বেশি পড়বে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিলকিসের সিংহাসন কিভাবে আসলো? বিলকিসের বাদশাহী সিংহাসন 80 গজ লম্বা এবং 40 গজ চওড়া ছিল। এটি স্বর্ণ, রূপা এবং বিভিন্ন ধরনের রত্ন ও মণিমুক্ত দ্বারা সজ্জিত ছিল। যখন সুলাইমান আলাইহিসসালাম বিলকিসের দূত ও উপহার সামগ্রী প্রত্যাখ্যান করলেন এবং তাকে চিঠি লিখলেন সে যেন মুসলমান হয়ে আমার দরবারে উপস্থিত হয়, তখন তার অন্তরে এই আকাঙ্ক্ষার সৃষ্টি হল যে বিলকিস এখানে আসার পূর্বে যেন তার সিংহাসন আমার দরবারে এসে যায়। সিংহাসন নিয়ে আসার উদ্দেশ্য এটা ছিল যে তার সিংহাসন নিয়ে এসে তাকে মুজিজা দেখানো, যাতে এটার উপর হযরত সুলাইমান আলাইহিসসালামের নবুয়তের সত্যতা প্রকাশ হয়ে যায়। মুজিজা হলো নবীর সত্যায়নের দলিল। কতিপয় মুফাসসিরগণ বলেন যে হযরত সুলাইমান আলাইহিসসালাম চেয়েছেন বিলকিস আসার পূর্বে তার সিংহাসনের আকৃতি পরিবর্তন করে দিতে, যাতে তার বুদ্ধিমত্তার পরীক্ষা হয়ে যায় যে সে নিজের সিংহাসন চিনতে পারে কিনা। সুতরাং হযরত সুলাইমান আলাইহিসসালাম তার দরবারের লোকদের বললেন, যেটাকে কোরআনে কারিমে এভাবে বলা হয়েছে, কানজুল ইমান থেকে অনুবাদ, সুলাইমান বললেন, হে সভাসদবর্গ, তোমাদের মধ্যে কে আছো যে তার সিংহাসন আমার নিকট নিয়ে আসতে পারে এরই পূর্বে যে সে আমার নিকট অনুগত হয়ে উপস্থিত হবে। এক বড় দুষ্ট জিন বলল, আমি উক্ত সিংহাসন আপনার সম্মুখে উপস্থিত করে দিব এরই পূর্বে যে হুজুর সভা সমাপ্তি ঘোষণা করবেন এবং আমি নিঃসন্দেহে সেটা করার ক্ষমতা সম্পন্ন বিশ্বস্ত হই। যার কথা শুনে হযরত সুলাইমান আলাইহিসসালাম বললেন, আমি চাই যে এর চেয়েও দ্রুত ওই সিংহাসন আমার দরবারে চলে আসুক। এটা শুনে তার ওয়াজির হযরত আসিফ বিন বারখিয়া রহমাতুল্লাহ তাআলা আলাইহি, যিনি ইসমে আজম জানতেন এবং কারামত সম্পন্ন ছিলেন, তিনি হযরত সুলাইমান আলাইহিসসালামকে আরজ করলেন, যেটা কোরআনে কারিমে কিছুটা এভাবে বর্ণনা করা হয়েছে, পারা 19 সূরা নামাল আয়াত নম্বর 40 কানজুল ইমান থেকে অনুবাদ, ওই ব্যক্তি আরজ করল, যার নিকট কিতাবের জ্ঞান ছিল, আমি সেটা হুজুরের সম্মুখে হাজির করব চোখের পলক মারার পূর্বেই। হযরত আসিফ বিন বারখিয়া রহমাতুল্লাহ তাআলা আলাইহি রুহানি শক্তি দিয়ে বিলকিসের সিংহাসনটি সাবা রাষ্ট্র থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত হযরত সুলাইমান আলাইহিসসালামের মহলায় নিয়ে আসলেন এবং তিনি সিংহাসনটি জমিনের নিচ দিয়ে মুহূর্তের মধ্যে একেবারে হযরত সুলাইমান আলাইহিসসালামের নিকট নিয়ে আসলেন। আল্লাহ পাকের রহমত তাদের উপর বর্ষিত হোক এবং তাদের সাদকায় আমাদের বিনা হিসেবে ক্ষমা হোক। আমিন বিজাহি খাতামিন নাবিয়িন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, যেখানে এই ঘটনার মধ্যে হযরত আসিফ বিন বারখিয়া রহমাতুল্লাহ তাআলার কারামত বর্ণনা করা হয়েছে, তেমনি ভাবে কোরআনে কারিমে তার পরিপূর্ণ হওয়ার বিশেষত্ব ইলিম বর্ণিত হয়েছে। ইলমে দ্বীন সর্বোত্তম ইবাদত, যেমন হযরত আব্দুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহ তাআলা আলাইকে জিজ্ঞাসা করা হলো মানুষকে, বললেন আলিমগণ, জিজ্ঞাসা করা হলো বাদশাকে, বললেন পরহেজগারগণ, জিজ্ঞাসা করা হলো বোকা কারা, বললেন যারা ধর্মের বিনিময়ে দুনিয়া অর্জন করে। ইমাম মোহাম্মদ বিন মোহাম্মদ গজ্জালি রহমাতুল্লাহ তাআলা আলাই এই উক্তির ব্যাখ্যায় বলেন, হযরত আব্দুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহ তাআলা আলাই আলিম নয় এমন ব্যক্তিকে মানুষের মধ্যে গণ্য করেনি, কেননা ইলিমই হলো ওই বিশেষত্ব যার কারণে মানুষ সকল প্রাণী থেকে শ্রেষ্ঠ হয়ে থাকে। সুতরাং মানুষ ওই বৈশিষ্ট্যের মাধ্যমেই মানুষ, যার কারণে তার সম্মান অর্জন হয়ে থাকে। সে শারীরিক শক্তি দ্বারা মানুষ নয়, আর না হয় উট তার চেয়ে বেশি শক্তিশালী, আর না শারীরিক দিক দিয়ে মানুষ হয়, কেননা হাতির দেহ তার চেয়ে অনেক গুণ বড়, আর না বীরত্বের কারণে, কেননা পশুরা তার চেয়ে বেশি বাহাদুর হয়ে থাকে, আর না এজন্য যে সে বেশি আহার করে, কেননা গরুর পেট তার চেয়ে অধিক বড় হয়ে থাকে। বরং মানুষকে ইলমের জন্যই সৃষ্টি করা হয়েছে। আল্লাহ পাক কুরআনে করিম পারা 20 সুরা আনকাবুত আয়াত নম্বর 43-এ ইরশাদ করেন, কানজুল ইমান থেকে অনুবাদ, আর এই দৃষ্টান্তসমূহ আমি মানুষের জন্য বর্ণনা করছি এবং বুঝে না কিন্তু আলিমগণ ব্যক্তিরা। হাদিসে পাকে রয়েছে, আল্লাহ পাকের কোন ইবাদত এমন করা হয়নি যা দিনে জ্ঞান অর্জন করার চেয়ে উত্তম, আর একজন ফকি অর্থাৎ আলিম শয়তানের উপর হাজার জন ইবাদতকারী চেয়ে অধিক ভারী হয়ে থাকে। প্রতিটি জিনিসের স্তম্ভ থাকে, আর এই দিনের স্তম্ভ হল ফিক। এক হাদিসে পাকে রয়েছে, দুইটি স্বভাব এমন রয়েছে যা কোনো মুনাফিকের মধ্যে থাকে না, নাম্বার 1 সুন্দর চরিত্র এবং নাম্বার 2 দিনের জ্ঞান। আলিম দিনের মাপকাঠি। ইমাম গাজালী রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, এই হাদিসে পাকে ফিকা দ্বারা উদ্দেশ্য ওইটা নয় যেটা তোমরা বুঝে থাকো। ফকির সর্বনিম্ন স্তর হল এই বিষয়ে বিশ্বাস রাখা যে আখিরাত দুনিয়া থেকে উত্তম, এবং যদি তার উপর এই বিষয়ে সত্যিকার জ্ঞান ও প্রাধান্যতা পায় তো সেটার বরকতে সে নিফাক ও লৌকিকতা থেকে পবিত্র হয়ে যাবে। লোকমান হাকিমের উপদেশ। বর্ণিত আছে যে হযরত লোকমান রহমাতুল্লাহ তাআলা আলাই তার ছেলেকে যেসব উপদেশ দিয়েছেন তার মধ্যে একটি উপদেশ এটিও ছিল যে বস, ওলামায়ে কিরামের সংস্পর্শে বসো, কেননা আল্লাহ পাক নূরে হিকমত দ্বারা অন্তরসমূহকে এমন ভাবে জীবিত করেন যেমনি ভাবে জমিনকে লাগাতার বৃষ্টি দ্বারা জীবিত করেন। অন্তরের খোরাক। হযরত ফাতা মওসুলি রহমাতুল্লাহ তাআলা আলাইহি লোকদের জিজ্ঞাসা করলেন, যদি অসুস্থ ব্যক্তিকে পানাহার ও ওষুধ সেবন করা থেকে বিরত রাখা হয় তাহলে সে কি মারা যাবে না? লোকেরা বলল, কেন নয়? বললেন, অন্তরেরও একই অবস্থা, যদি 3 দিন পর্যন্ত তার থেকে ইলিম ও হিকমত দূরে রাখা হয় তাহলে সে মৃত হয়ে যায়। ইমাম গাজালী রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, হযরত ফাতা মওসুলি রহমাতুল্লাহ তাআলা আলাইহি একদম সত্য বলেছেন, কেননা যেমনি ভাবে খাবার শরীরের খোরাক তেমনি ভাবে ইলিম ও হিকমত হল অন্তরের খোরাক যেটার মাধ্যমে সে জীবিত থাকে, আর যার নিকট ইলিম নেই তার অন্তর অসুস্থ এবং তার মৃত্যু অনিবার্য, কিন্তু তার এই বিষয়ে জানা নেই, কেননা দুনিয়ার ভালোবাসা মশগুল থাকাটা এর অনুভব শেষ করে দেয়। যেমনটি অতিরিক্ত ভয়ের সময় ক্ষত হওয়ার ব্যথাটা অনুভব হয় না যদিও বা ক্ষত বিদ্যমান থাকে, অতঃপর যখন মৃত্যু তার কাছ থেকে দুনিয়ার বোঝা সরিয়ে নেয় তখন নিজের ধ্বংসের ব্যাপারে অনুভব করে খুব অনুতপ্ত হয়, কিন্তু এটি তার জন্য বৃথা হয়ে থাকে। এটি এমনই যেমন মাতাল লোক নেশা ও ভীত সন্ত্রস্ত অবস্থায় হওয়া জখমের অনুভব ওই সময় হয় যখন সে ভয় ও নেশা থেকে মুক্তি পায়। আমরা পর্দা খুলে যাওয়া থেকে আল্লাহ পাকের নিকট আশ্রয় প্রার্থনা করছি, নিশ্চয় লোক ঘুমিয়ে আছে, যখন মারা যাবে তখন তাদের চোখ খুলে যাবে। আল্লাহ পাক কুরআনুল করিম পারা 8 সূরা আরাফ আয়াত নম্বর 26-এ ইরশাদ করেন, কানজুল ইমান থেকে অনুবাদ, হে আদম সন্তানগণ, নিশ্চয় আমি তোমাদের প্রতি এক পোশাক এমনই অবতরণ করেছি যা দ্বারা তোমাদের লজ্জার বস্তুগুলো গোপন করবে, এবং একটি এমনও যে তোমাদের শোভা হবে একটি তাকওয়ার পোশাক, সেটাই সর্বোৎকৃষ্ট। একটি বর্ণনা হল এই আয়াতে লিবাসান দ্বারা ইলিম, রিশান দ্বারা বিশ্বাস, এবং লিবাসুত তাকওয়া দ্বারা উদ্দেশ্য হল লজ্জা। হযরত উহাব বিন মুনাব্বি ইয়ামেনি রহমাতুল্লাহ তাআলা আলাই হতে বর্ণিত যে ঈমান হল পোশাকহীন, এটির পোশাক হল পরহেজগারী, যেখানে এটির সৌন্দর্য হল লজ্জা এবং এটির ফল হল ইলিম। মহান তাবেয়ী বুজুর্গ হযরত সালিম বিন আবু জাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে আমার মনিব 300 দিরহাম দিয়ে ক্রয় করে মুক্ত করে দিল, তো আমি চিন্তা করলাম যে এখন কোন পেশা গ্রহণ করব। অবশেষে ইলমে দিন অর্জন করার জন্য মশগুল হয়ে গেলাম। এখনো বছর অতিবাহিত হয়নি, শহরের বিচারক আমার সাক্ষাতে আসলো কিন্তু আমি তাকে অনুমতি দিলাম না। এক বুজুর্গ বলেন, এক্ষেত্রে একজন প্রবীণ কতটা সত্য, যেমন হযরত আবু আসওয়াদ রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, ইলমের চেয়ে বড় সম্মানের কোন জিনিস নেই, বাদশাহ প্রজাদের শাসন করে থাকে অথচ ওলামায়ে কিরাম বাদশাহের শাসন করে থাকেন। ফজিলতের শাব্দিক ও পারিভাষিক অর্থ। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, ফজিলত শব্দটি ফজল থেকে নির্গত হয়েছে এবং ফজল অধিক হওয়াকে বলা হয়, যখন দুটি জিনিস কোন বিষয় সাদৃশ্য অর্থাৎ সমান হয় এবং সেগুলোর মধ্যে হতে একটি অতিরিক্ত বিষয় চিহ্নিত করা হয় তখন বলা হয় সেটা অন্যটির চেয়ে উত্তম এবং এটার একটির উপর শ্রেষ্ঠত্ব অর্জন হয়েছে, যখন ওই অতিরিক্ত বিষয়টি সেটার মধ্যে বিদ্যমান থাকে যেটা তার জন্য পরিপূর্ণতার বিষয়। যেমন বলা হয় ঘোড়া গাধার উপর শ্রেষ্ঠত্ব রাখে, কেননা বোঝা বহনের ক্ষেত্রে ঘোড়া ও গাধা তো সমান ক্ষমতা রাখে, কিন্তু হামলা করা, দৌড়, কঠোর আক্রমণ করার শক্তি এবং সুন্দর আকৃতির ক্ষেত্রে এগিয়ে। এখনো যদিও বা গাধাকে অতিরিক্ত সরঞ্জামের সাথে বিশেষত্ব করা হয় তাহলে এটি বলা যাবে না যে সে ঘোড়ার উপর প্রাধান্য লাভ করে নিয়েছে, কেননা এটি শারীরিক প্রাধান্যতা যেখানে প্রকৃত পক্ষে ঘাটতি রয়েছে, যেটা কোনো পরিপূর্ণতার বিষয় নয়। এজন্য হাইওয়ান তথা চতুষ্পদ জন্তুর মধ্যে দেহ নেই, বরং মানবিজাত অর্থাৎ মৌলিকতা এবং এটির বৈশিষ্ট্য উদ্দেশ্য হয়ে থাকে। আরো বলেন, ইলিম বিষয়টি সে নিজেই সত্তাগতভাবে কারো সাথে সম্পৃক্ত হওয়া ছাড়া সাধারণভাবে মর্যাদা লাভ করে, কেননা এটি আল্লাহ পাকের পূর্ণাঙ্গ বৈশিষ্ট্য। আম্বিয়ায়ে কিরাম এবং ফেরেশতাগণ আলাইহিমুস সালামের মর্যাদা প্রিয় বস্তুর প্রতি আকর্ষণের কারণ। ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, মনে রাখবেন যে এরকম উত্তম জিনিস যা অর্জন করার স্পৃহা হয়ে থাকে সেগুলো তিন প্রকার। নাম্বার এক, এরকম জিনিস যা অর্জন করার অন্য কোনো কারণ হয়ে থাকে, যেমন টাকা পয়সা। মূলত টাকা পয়সা কাগজের টুকরো, সেগুলোর কোনো মূল্য নেই, কেননা কাগজের নোট খাওয়া দ্বারা পেট ভরে না এবং পিপাসাও নিবারণ হয় না। যদি আল্লাহ পাক এগুলোর মাধ্যমে আমাদের প্রয়োজন মিটাতে সহজ না করতেন, তাহলে এই নোট এবং কাগজের মান সমান হতো। হযরত ওহাব বিন মুনাব্বি রহমাতুল্লাহ তাআলা আলাইহিকে দিরহাম ও দিনার সম্পর্কে জিজ্ঞাসা করা হলো, তো তিনি বললেন, এটি মানুষের জীবন অতিবাহিত করার জন্য জমিনে আল্লাহ পাকের মোহর, না এগুলো খাওয়া হয়ে থাকে আর না পান করা হয়, তোমরা সেগুলো যেখানেই নিয়ে যাও না কেন, তোমাদের প্রয়োজন পূরণ হবে। নাম্বার দুই, ওই জিনিস যেটা অর্জন করার উদ্দেশ্য শুধুমাত্র ওই জিনিসই হয়ে থাকে, যেমন পরকালে সফলতা এবং আল্লাহ পাকের দিদারের স্বাদ। আল্লাহ পাকের দান করা নিয়ামতসমূহের মধ্যে হতে সবচেয়ে উত্তম ও শ্রেষ্ঠ হলো এই প্রকারটি। নাম্বার তিন, ওই জিনিস যা অর্জন করার উদ্দেশ্য স্বয়ং ওই জিনিসই হয়ে থাকে এবং কখনো সেটা থেকে অন্য জিনিসও অর্জন করা হয়ে থাকে, যেমন মানুষ চায় যে তার দেহ নিরাপদ থাকুক, কেননা যদি তার পায়ে আঘাত লাগে তখন কষ্ট হওয়ার সাথে সাথে তার জীবনের মৌলিক কার্যাদির মধ্যে ব্যাঘাতও ঘটে। এজন্য বান্দা চেষ্টা করে যে তার শরীর নিরাপদে থাকুক। এখন ইলিমকে এই ভিত্তিতে দেখুন তো, ইলিম নিজে সত্তাগতভাবে রুচি সম্পন্ন, সুতরাং সেটা অন্য কোনো প্রকারের সাথে সম্পৃক্ত, যেটা পূর্বের থেকে উত্তম, আর সেটা আখিরাত ও তার সফলতার মাধ্যম এবং আল্লাহ পাকের নৈকট্য অর্জনের মাধ্যম। এটা ব্যতীত আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন হয় না। মানুষের হকে সর্বদার জন্য সৌভাগ্যের মর্যাদা সবচেয়ে উঁচু এবং সেটার ওয়াসিলা সব জিনিসের চেয়ে উত্তম, এবং সাদাত আবাদি অর্থাৎ সর্বদার জন্য সৌভাগ্য ব্যতীত ইলিম ও আমল অর্জন হতে পারে না। আর আমলের অবস্থা জানা না থাকলে তো আমল পর্যন্ত পৌঁছতে পারে না। বোঝা গেল যে দুনিয়া ও আখিরাতের আসল সৌভাগ্য হলো ইলিম, এজন্য এটি সবকিছু থেকে উত্তম। এক বর্ণনায় রয়েছে, তোমাদের দিনের উপর আমল হলো সেটা যেটা সহজ হয়, আর দিন শিখা সবচেয়ে উত্তম ইবাদত। সম্পদ থেকে উত্তম, মুসলমানদের চতুর্থ খলিফা আমিরুল মুমিনিন হযরত আলীউল মুর্তাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত কুমাইল বিন জিয়াদ নখঈ রহমাতুল্লাহ তাআলা আলাইহি বললেন, হে কুমাইল, ইলিম সম্পদের চেয়ে উত্তম, কেননা সেটা তোমাকে হেফাজত করে যেখানে তোমাকে সম্পদ হেফাজত করতে হয়। ইলিম হলো হাকিম অর্থাৎ বিচারক, আর সম্পদ হলো মাহকুম, যাকে হুকুম করা হয়েছে। সম্পদ ব্যয় করার দ্বারা কমে যায়, আর ইলিম ব্যয় করার দ্বারা বৃদ্ধি পায়। আরো বলেন, রাতভর ইবাদতকারী দিনে রোজা পালনকারী মুজাহিদের চেয়ে আলিম উত্তম, এবং আলিমের মৃত্যুতে ইসলামে এমন শূন্যতা এসে যায় যেটা তার নাইব ব্যতীত পূর্ণ করতে পারে না। মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু পংক্তি পড়েন, যার মধ্যে এটাও রয়েছে, ইলিমের মাধ্যমে সফলতা অর্জন করো, সর্বদা জীবন পাবে, কেননা লোক মারা যায় কিন্তু ওলামাগণ জীবিত থাকে, বিপদ আপদ দূর হয়ে যাবে। হযরত জুবাইর বিন আবু বকর রহমাতুল্লাহ তাআলা আলাইহি বর্ণনা করেন, আমি ইরাকে ছিলাম, আমার পিতা আমাকে পয়গাম পাঠালেন, ইলিম অর্জন করাকে আবশ্যক করে নাও, যদি গরিব হও তাহলে এটি তোমার সম্পদ, আর যদি ধনী হও তো এটি তোমার সৌন্দর্য। এক বর্ণনায় রয়েছে, যে ব্যক্তি ইলিম অর্জন করবে আল্লাহ পাক তার বিপদ আপদ দূর করে দিবেন এবং তাকে ওইখান থেকে রিজিক দান করবেন যেখানে তার ধারণাও হবে না। আলিমে দিনের ওফাত, হাদিসে পাকে রয়েছে, আলিম জমিনে আল্লাহ পাকের প্রতিনিধি হয়ে থাকে। অন্য এক বর্ণনায় রয়েছে, একটি সম্প্রদায়ের মৃত্যু একজন আলিমের মৃত্যু থেকে সহজ। কোন এক অভিজ্ঞ ব্যক্তির কথা, আলিমের মৃত্যুতে পানির মধ্যে মাছ আর বাতাসে পাখিরা কান্না করে, আলিমের চেহারা অদৃশ্য হয়ে যায় কিন্তু তার স্মরণ অবশিষ্ট থাকে। ইলমের পার্থিব উপকারিতা, ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, ইলিম এই কারণে উত্তম যে তোমরা জানো কোন জিনিসের ফলাফল যত সুন্দর ও শ্রেষ্ঠ হবে ওই জিনিসও তত গুরুত্বপূর্ণ হবে। আর তোমরা জেনেছো যে ইলমে দ্বীনের দুনিয়াবি উপকারিতা হলো আল্লাহ পাকের নৈকট্য অর্জন করা, অথচ দুনিয়াতে সেটার উপকারিতা হলো ইজ্জত ও সম্মান বৃদ্ধি, আর স্বভাবগতভাবে সম্মান করাটা আবশ্যক হিসেবে পাওয়া যায়। এটি সাধারণ ইলমের মর্যাদা। ইলিম বিভিন্ন ধরনের রয়েছে। যেহেতু ইলিম উত্তম বিষয়াদির মধ্যে অন্তর্ভুক্ত, তো সেটা অর্জন করা মানে উত্তম কাজের অনুসন্ধান করা এবং শিক্ষা দেয়াটা উত্তম কাজের উপকারিতা পৌঁছানো হিসেবে গণ্য হয়ে থাকে। চারটি হাদিসে মোবারাকা। নাম্বার এক, ওই আলিমে দিন অনেক উত্তম, যদি তার প্রয়োজন পড়ে তো উপকার পৌঁছিয়ে দেয়, যদি তার থেকে উদাসীনতা হয় তাহলে নিজেকে অমুখাপেক্ষী রাখে। নাম্বার দুই, আলিম ও আবিদের মধ্যে একশোটি স্তর রয়েছে, আর প্রতিটি স্তরের মাঝখানে এতটুকু দূরত্ব যতটুকু একটি শক্তিশালী ঘোড়া 700 বছর পর্যন্ত দৌড়ে অতিক্রম করতে পারবে। নাম্বার তিন, হাদিসে পাকে রয়েছে, মুমিন আলিম ব্যক্তি মুমিন আবিদের উপর তুর স্তর বেশি মর্যাদা রাখে। নাম্বার চার, রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আরজ করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উত্তম আমল কোনটি? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আল ইলমু বিল্লাহ। আরজ করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কোন ইলিম উদ্দেশ্য করেছেন? বললেন, আল্লাহ পাকের সত্তার ইলিম, অর্থাৎ আল্লাহ পাকের মারিফাত অর্থাৎ পরিচয়ের ইলিম। আরজ করা হলো, আমাদের প্রশ্ন আমল সম্পর্কিত, যেখানে আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমের বিষয়ে বলেছেন। ইরশাদ করলেন, আল্লাহ পাকের সত্তার ইলিম অর্জন হলে তবে সামান্য আমলও উপকার দিবে, আর যদি এটা না হয় তাহলে বেশি আমলও উপকার থেকে শূন্য হয়ে থাকে। দুনিয়া ও আখিরাতের কল্যাণ দ্বারা কি উদ্দেশ্য? মহান বুজুর্গ হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি আল্লাহ পাকের এই বাণী, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান নার, এর ব্যাখ্যায় বলেন, দুনিয়াতে হাসানা দ্বারা উদ্দেশ্য হলো ইলিম ও ইবাদত, অথচ আখিরাতে এর দ্বারা উদ্দেশ্য হলো জান্নাত। ইলমে দ্বীনের ফজিলত সম্পর্কিত বুজুর্গানের দ্বীনের বাণী সমূহ। নাম্বার এক, ইসলামের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে লোক সকল, তোমাদের উপর ইলিম অর্জন করা আবশ্যক। নিশ্চয়ই আল্লাহ পাকের একটি চাদর হলো ভালোবাসা, আর যে ইলমের একটি ধাপ অর্জন করে নেয় আল্লাহ পাক তাকে ওই চাদর পরিধান করিয়ে দেয়। নাম্বার দুই, হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইলিম উঠিয়ে নেয়ার পূর্বে শিখে নাও, আর আলিমদের ইন্তিকালের মাধ্যমে ইলমকে উঠিয়ে নেওয়া হবে। ওই সত্তার শপথ, যার কুদরতের আয়ত্তে আমার প্রাণ, আল্লাহ পাকের রাস্তায় মারা যাওয়া শহীদগণ যদি আলিমের মর্যাদা দেখবে তো আকাঙ্ক্ষা করবে যে, হায়, আমাদেরকেও যদি আলিম হিসেবে উঠানো হতো। কেউ আলিম হয়ে জন্ম নেয় না, বরং ইলিম শিখার মাধ্যমে আলিম হয়ে থাকে। নাম্বার তিন, হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, রাতে কিছুক্ষণ সময় ইলমে দ্বীন নিয়ে চর্চা করা আমার সারা রাত জাগ্রত থাকার চেয়ে অধিক পছন্দনীয়। এভাবে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত ইমাম আহমেদ বিন হাম্বল রাহমাতুল্লাহ তাআলা আলাইহি থেকেও বর্ণিত রয়েছে। নাম্বার চার, হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, আলিমদের কলমের কালি শহীদদের রক্তের সাথে পরিমাপ করা হলে তবে আলিমদের কলমের কালি শহীদদের রক্তের চেয়ে ভারী হবে। নাম্বার পাঁচ, হযরত আহনাফ রাহমাতুল্লাহ তাআলা আলাইহির বাণী হলো, দ্রুত ওলামা মালিক হয়ে যাবে এবং প্রতিটি ওই সম্মানের পরিণাম অপমান হয়ে থাকে যেটাকে ইলিম দ্বারা মজবুত করা হয় না। নাম্বার ৬, হযরত ইমাম শাফি রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, ইলমের মর্যাদার ধারণা এই বিষয় থেকে করা যেতে পারে যে যার দিকে এই সম্পর্ক হয়, হ্যাঁ সে ছোট বিষয় হোক তো সে খুশি হয়ে থাকে, আর যার থেকে উঠিয়ে নেওয়া হয় সে অসন্তুষ্ট হয়ে থাকে। নাম্বার ৭, একজন আলিমের বাণী, হায়, আমার যদি জানা হয়ে যেত যে যার ইলিম নসিব হলো না তার কি নসিব হলো, আর যার ইলিম নসিব হয়েছে তার কি নসিব হলো না। নাম্বার ৮, কোন বুদ্ধিমানকে জিজ্ঞাসা করা হলো কোন জিনিস জমা করা উচিত, উত্তর দিল, ওই জিনিস যখন তোমাদের নৌকা ডুবে যায় তো সেটা তোমাদের সাথে সাঁতার কাটতে থাকবে, অর্থাৎ ইলিম। অনেকের মতে নৌকা ডুবে যাওয়ার দ্বারা উদ্দেশ্য হলো মৃত্যুর মাধ্যমে দেহ বিনষ্ট হয়ে যাওয়া। নাম্বার ৯, বলা হয়েছে যে ব্যক্তি হিকমতকে লাগাম বানিয়ে থাকে লোকেরা তাকে ইমাম বানিয়ে নেয়, এবং যে হিকমত বুঝে নেয় লোক তাকে সম্মানের চোখে দেখে। ইলিম শিখা ও শিখানোর ফজিলত। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন হুজরা শরীফ থেকে মসজিদে তাশরিফ নিলেন, তো দুইটি মজলিস দেখতে পেলেন, একটিতে কোরআন মাজিদ পড়ছিল এবং দোয়া করছিল, আর অপরটিতে ইলিম শিখা ও শিখানোর মধ্যে ব্যস্ত ছিল। বললেন, উভয়টি কল্যাণকর, এসব লোক কোরআনে পাকে তিলাওয়াত আর আল্লাহর নিকট দোয়া করছে, আল্লাহ পাক চান তো তাদের দান করবেন বা করবেন না, আর এসব লোক শিক্ষা শিখানোর মধ্যে ব্যস্ত রয়েছে এবং নিশ্চয়ই আমাকে শিক্ষক বানিয়ে পাঠানো হয়েছে। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটাতেই তাশরিফ নিলেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।